exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সবাইকে স্বাগত কুয়াশায়। আর সঙ্গে আছি শারমিন। আর শুরু হতে যাচ্ছে কুয়াশা এক্সপাইস। আজকে কুয়াশা এক্সপাইস এ আপনারা যে সত্য কাহিনীটি শুনবেন তার নাম হচ্ছে দ্য লাভ আড্ডা। আসুন তাহলে কুয়াশা এক্সপাইস এ শুনি দ্য লাভ আড্ডা, তারপর আবারও ফিরছি। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না।
কুয়াশা
এক্সপাইস।
ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি ইয়েলো কাউন্টি সাধারণত খুব নিশ্চুপ একটা জায়গা। এটি সাধারণত কৃষি কাজ নির্ভর একটা এলাকা। ছোট্ট এলাকায় তেমন কোনো ক্রাইম হয় না বললেই চলে, ছোটখাটো চুরির ঘটনা ছাড়া তেমন কিছু না। কিন্তু এই শান্তিপ্রিয় শহরে এমন ঘটনা ঘটে যায় যা কেউ কখনো কল্পনাই করতে পারেনি কখনো। মার্ক স্যাফরন FBI বিহেভিয়ারাল অ্যানালাইসিস ইউনিটে 12 বছর কাজ করেছে। 2000 সালের এক দিনের বেলা লোকাল পুলিশ ডিপার্টমেন্টের ইনভেস্টিগেটর পিট ব্লেকম্যান একটি ফোন কল পায়। মার্ক ইনভেস্টিগেটর পিট তাকে জরুরি ভিত্তিতে খবর পাঠায়। ইনভেস্টিগেটর পিট ব্লেকম্যান আর মার্ক স্যাফরন বেশ কয়েক বছর আগে ডেভিস পুলিশ ফোর্সে একসাথে কাজ করত। সেই থেকে তারা একজন আরেকজনের বন্ধু। পিট ব্লেকম্যান তার কাছে একটা জটিল কেস সলভ করার জন্য সাহায্য চায়, আর সেই কেসটা হচ্ছে 18 বছর বয়সের তরুণীর মার্ডার কেস, যার নাম শন এডগার। বেশ কয়েক মাস আগে ঘটে এই হত্যাকাণ্ড, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় আর কোনো সাক্ষী না থাকায় এই কেস আনসলভ থেকে যায় আর বন্ধ হয়ে যায় এর তদন্ত। 18 বছর বয়সী শাওনা এডগারের বাবা ছিলেন একজন ক্যান্সারের রোগী। তার ক্যান্সার ছিল 4th stage, তার মানে এই রোগের সর্বশেষ ধাপ। মৃত্যু থেকে তাকে ফিরিয়ে আনার কোনো আশা নেই বললেই চলে। তাই মৃত্যুর আগে তার মেয়ের খুনিকে শাস্তি পেতে দেখার জন্য আকুল আবেদন জানায় পুলিশের কাছে। তাই পুলিশ শাওনা এডগারের কেস রিওপেন করে, তারপর আবার শুরু হয় তদন্ত। শাওনা এডগারের মার্ডার কেসের তদন্তে লেগে যায় ইনভেস্টিগেটর পিট ব্লেকম্যান। শাওনার মার্ডারে কোনো অস্ত্র, কোনো আঘাতের দাগ কিংবা কোনো ফরেন্সিক প্রমাণও পাওয়া যায়নি। কিন্তু পিট এই মার্ডার কেস শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়তেই থাকে আর চিন্তা করতে থাকে। অবশেষে তার মনে হয় সে আসল খুনিকে পেয়ে গেছে, কিন্তু এর মধ্যে কোনো নিশ্চয়তাও নেই, নেই কোনো প্রমাণ। তাই সে তার পুরনো বন্ধু মার্ক স্যাফরনের কাছে সাহায্য চায়। তাই পিট ব্রেকম্যান মার্ক স্যাফরনকে শাওনা এডগারের মার্ডার কেসের একদম শুরু থেকে বলতে শুরু করে। 18 বছর বয়সী শাওনা এডগার আর 21 বছর বয়সী গিলবার্ট রোমেরো দুজনে দুজনকে পাগলের মতো ভালোবাসত। তাদের সম্পর্কের প্রায় 2 বছর হয়ে গিয়েছিল। একজন আরেকজনের সাথে শুধুমাত্র সময় কাটানোর জন্য সম্পর্কে ছিল না, তারা তাদের প্রেমের সম্পর্ক নিয়ে যথেষ্ট সতর্ক ছিল। শাওনা এডগারের চেয়ে বয়সে বড় হলেও গিলবার্ট রোমেরোকে শাওনার মা বাবা খুব পছন্দ করতেন। শাওনা এডগার আর গিলবার্ট রোমেরো একসাথে খুব হাসি খুশি আর আনন্দে ছিল। ছুটি পেলেই তার একসাথে ঘুরতে চলে যেত দূরে কোথাও। গিলবার্ট শাওনার জন্য প্রায় নানা রকম সারপ্রাইজ নিয়ে চলে আসতো তার বাসায়। সবকিছু দেখে সবাই বুঝত যে তাদের সম্পর্কটা খুবই মধুর। 1995 সালের 24 অক্টোবর ভোরবেলা কাউন্টি রোড 22 গিলবার্টকে খালি গায়ে ভেজা অবস্থায় হাঁটতে দেখা যায়। রাস্তাটা বেশ নির্জন, খুব বেশি গাড়ি আসা যাওয়া করে না এই রাস্তা দিয়ে, আর সেদিনকার আবহাওয়া খুব বেশি গরম ছিল না। গিলবার্ট একা একা হেঁটে যেতেই থাকে, আশেপাশে কোনো গাড়ি থামে না। কিছুটা পর হেঁটে যাওয়ার পর গিলবার্ট দাঁড়িয়ে একটা চলন্ত গাড়িকে ইশারা করে থামতে বলে। গাড়িটা থামলে সে গাড়ি চালককে বলে তার খুব বড় বিপদ হয়েছে। সে আর তার প্রেমিকা নদীর তীরে ঘুরতে গিয়েছিল, সেখানে এক ছিনতাইকারীর দল তাকে আর তার প্রেমিকাকে বন্দুক ধরে তাদের সব নিয়ে গেছে। আর শুধু তাই না, সেই ছিনতাইকারীর দল তার প্রেমিকাকে গুলি করে। গাড়ির চালক ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গিলবার্ট ঠান্ডায় কাঁপছে। গিলবার্ট পুলিশকে এক জনশূন্য ব্রিজ দেখিয়ে দেয়। ব্রিজটা ছিল একটা পানি সেচ করার খালের উপরে। পুলিশ সেই ব্রিজের দিকে যেতে যেতে একটা লাল রঙের ক্রিজলার লিবেরন গাড়ি দেখতে পায়। গাড়িটার বাঁ দিকের চাকা পাংচার হয়ে পড়ে আছে। গিলবার্ট জানায় গাড়িটা তার নিজের। পুলিশ কিছুদূর এগিয়ে গিয়ে দেখতে পায় সে ব্রিজের নিচে পড়ে আছে একটি মেয়ের লাশ। মেয়েটির মাথায় লম্বা কালো চুল, বাঁ পাশে চুলগুলো ছড়িয়ে আছে। লাশ দেখে মনে হচ্ছে গুলি করার পর আপনা আপনি ভাবেই মাটিতে পড়েনি লাশটি, বরং তাকে কেউ মেরে খুব গুছিয়ে শুইয়ে দিয়ে গেছে। লাশটি আর কারো না, শাওনা এডগারের। গিলবার্ট পুলিশকে জানায় ছিনতাইকারীর দল শোনাকে মাথার পেছনে গুলি করে। পুলিশ সে ব্রিজের আশেপাশে সব জায়গায় তল্লাশি চালাতে থাকে খুন করার অস্ত্র কিংবা অন্য কোনো প্রমাণ খুঁজে পাওয়ার জন্য, কিন্তু তারা সেরকম কিছুই খুঁজে পায় না। তারপর তারা গিলবার্টের গাড়ির কাছে যায়, সেখানে গিয়ে দেখে গাড়ির চাকায় চারটা গুলির চিহ্ন। তার মানে বোঝাই যাচ্ছে ছিনতাইকারীর দল গিলবার্টের গাড়ি থামানোর জন্য বা গিলবার্ট যেন পালিয়ে যেতে না পারে সেজন্য গাড়ির চাকায় গুলি করেছে। কিন্তু তাই বলে চারটা গুলি কেন? এর জন্য তো একটাই যথেষ্ট। পুলিশ এবার গিলবার্টকে জিজ্ঞাসা করে আসলে সেখানে কি হয়েছিল। গিলবার্ট জানায় শাওনার বন্ধু এলডি এর সাথে তারা ঘুরতে গিয়েছিল তার আগের দিন রাতে। শাওনার এলডি অনেক আগের বন্ধু, তারা খুব কাছের বন্ধু ছিল, আর শাওনার প্রেমিক হওয়ায় গিলবার্টও তার সাথে খুব ক্লোজ হয়ে যায়, তাই তারা প্রায়ই সবাই মিলে একসাথে ঘুরে বেড়ায়। এর আগের রাতে তারা একসাথে ঘুরে বেরিয়েছিল। গিলবার্টের গাড়ি ছিল এলডির গাড়ির ঠিক পেছনে। সারা রাত পুরো শহর ঘুরে বেড়ানোর প্ল্যান ছিল তাদের, কিন্তু প্রায় শেষ রাতে এলডি মাঝ রাস্তায় থেমে গিয়ে বলে সে একটা শর্ট ব্যবহার করতে চায়। গিলবার্টও তাকে অনুসরণ করে। তখন সে এসে ব্রিজের নিচে দাঁড়ায়। কিছু একটা দেখার জন্য গিলবার্ট আর শোনাকে গাড়ি থেকে বের হয়ে নদীর কাছে যেতে বলে সে। গিলবার্ট আগে আগে হাঁটতে থাকে আর তার পেছনে শোনা, তারপর সবার পেছনে তাদের বন্ধু এলডি। নদীর একদম তীরে গিয়ে কিছু দেখতে না পেয়ে গিলবার্ট পিছনে ফিরে তাকাতেই দেখে এলডির হাতে বন্দুক। সে তার বন্দুক তাক করে আছে শোনার দিকে। তারা কিছু বুঝে ওঠার আগেই এলডি গুলি চালায় শোনার দিকে, তারপর গুলি করার চেষ্টা করে গিলবার্টকে, কিন্তু সে সাথে সাথে নদীর পানিতে ঝাঁপ দেয়। এলডি পানিতে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাকে খুঁজতে থাকে। তখন সে তার পরনে থাকা সাদা শার্ট খুলে ফেলে যেন লাইটের আলোতে তাকে দেখা না যায়। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে যখন প্রায় ভোর হয়ে আসে তখন এলডি চলে যায়। তার কিছুক্ষণ পরে গিলবার্ট পানি থেকে উঠে আসে, তারপরে সে রাস্তা ধরে হাঁটতে থাকে। পুরো ঘটনায় খুবই শক ছে। সেই মুহূর্তে কেন এরকম হলো, তাদের বন্ধু কেন বা এরকম করলো, এসব কিছুই বুঝতে পারে না সে। আবার নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর ব্যাপারটাও মেনে নিতে পারছিল না সে। সব মিলিয়ে নিজেকে খুব দিশেহারা লাগছিল তার। পুলিশের কাছে গিলবার্টের গল্পটা পুরো ঠিক বিশ্বাস হচ্ছিল না, কারণ অক্টোবরের শীতে কেউ সারা রাত পানির নিচে থাকলে তার স্বাভাবিকভাবে পানি থেকে উঠে আসার কথা না, ঠান্ডায় অসুস্থ হয়ে সাথে সাথে তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা। কিন্তু গিলবার্ট একদমই স্বাভাবিক ছিল। পুলিশ গিলবার্টকে পুলিশ স্টেশনে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন তার প্রোফাইল ঘাঁটতে গিয়ে দেখে গিলবার্টের নামে একটা মামলা রয়েছে। 1995 সালেরই জুন মাসে মাদকের কারণে তার নামে মামলা হয় এবং এর জন্য তাকে 3 মাস জেলেও থাকতে হয়েছিল। গিলবার্টকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। পুলিশ সেদিনকার ঘটনা আসলে কি ঘটেছিল সেটা ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করতে থাকে। শুরুতে গিলবার্ট খুব ঠান্ডা আচরণ করলেও আস্তে আস্তে সেটা কেমন যেন বদলে যেতে শুরু করে। সে আবার সেই রাতের ঘটনা বলতে শুরু করে পুলিশকে, কিন্তু কেমন যেন নার্ভাস হয়ে যেতে থাকে। তারপর এক পর্যায়ে সে ভেঙে পড়ে, কান্না শুরু করে দেয়। তারপর বেশ কিছুক্ষণ সে আর কিছুই বলে না পুলিশকে। এবার পুলিশ তাকে একটু অন্যভাবে প্রশ্ন করতে শুরু করে। সেগুলোর উত্তর দিতে গিয়ে গিলবার্ট বাধ্য হয় পুলিশকে সত্য ঘটনা জানাতে। এবার সে বলতে শুরু করে সেদিন রাতে আসলে সে আর শোনা কেন বাইরে ছিল।
X-Files.
আসলে গিলবার্ট এলডিকে ভাড়া করে আরেকজনকে খুন করবার জন্য, কারণ সে তার এলাকায় মাদকের ব্যবসা খুলেছে আর এতে তাদের অনেক অনেক টাকা লস হচ্ছে। সে আর তার প্রেমিকা শোনা দুজন মিলে ব্রিজের নিচে গিয়েছিল সে মানুষটার লাশ দেখতে। কাজের প্রমাণ হিসেবে লাশ দেখার পর টাকা দিবে এলডিকে, এমনটাই কথা ছিল। গিলবার্ট প্রথমে কিছুতেই তার টার্গেটের মানে যাকে মারার জন্য সে খুনি ভাড়া করেছিল তার নাম বলতে চায় না। পরে তাকে বলতে হয়, তার নাম মিশেল অ্যান্ড্রেড। জিজ্ঞাসাবাদে পুলিশ আরো জানতে পারল যে গিলবার্ট আর মিশেল আসলে অনেক পুরনো বন্ধু। তারা দুজনেই নিম্নমানের গাঁজার ব্যবসায়ী, তাদের মধ্যে সবকিছু ঠিকই ছিল, তাদের ক্রেতাও আলাদা আলাদা ভাগ করা। কিন্তু যখন গিলবার্ট জেলে গেল তখন মিশেল তার ব্যবসা হাতিয়ে নিল। মিশেল গিলবার্টের সব ক্রেতা নিজের করে নিল। অন্যদিকে গিলবার্ট আর মিশেল খুব ভালো বন্ধু হওয়াতে শোনার সাথে খুব ভালো পরিচয় ছিল। যতটুকু সময় গিলবার্ট জেলে ছিল সেই সময়টুকুতে মিশেলের সাথে শোনা একটা অবৈধ সম্পর্ক তৈরি করে ফেলে, কিন্তু গিলবার্ট জেল থেকে ছাড়া পেলে শোনা আবার তার কাছে ফিরে আসে। অন্যদিকে গিলবার্টের কাছ থেকে যারা মাদকদ্রব্য কিনত তাদেরকে মিশেল নিজের ক্রেতা বানিয়ে নেয়, আর এর জন্য সে তার মাদকদ্রব্যের দামও কমিয়ে দেয়। তাই যখন গিলবার্ট জেল থেকে বেরিয়ে এসে আবার তার ব্যবসা শুরু করে, তখন কেউ আর তার কাছ থেকে মাদক কিনতে চায় না, কারণ তারা তো এর চেয়ে অনেক কম দামে মিশেলের কাছ থেকে সব পাচ্ছে। এদিকে আবার একদিন রাতে গিলবার্টের বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি যাওয়ার সময় তার রুমের দিকে বেশ কিছু গুলি ছোড়ে। সে তখন ঘুমোচ্ছিল, গুলির শব্দের সাথে সাথে তার ঘুম ভেঙে সে জানলার কাছে ছুটে এসে দেখে সেটা মিশেলের গাড়ি। পরে মিশেলকে জিজ্ঞেস করলে সে পুরো ঘটনাটা অস্বীকার করে। তখনই গিলবার্ট বুঝতে পারে যে তার জীবন ঝুঁকির মুখে রয়েছে, তাই সে এলডিকে ভাড়া করে মিশেলকে খুন করার জন্য। পুলিশ এবার এলডিকে খুঁজে বের করে তার বাসায় যায়। সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে একটি গুলির বাক্স খুঁজে পায় যেখানে চারটা গুলি নেই। পুলিশ ধারণা করে নেয় এই গুলি দিয়েই গিলবার্টের গাড়ির চাকায় গুলি করে। পুলিশ তাকে খুঁজে বের করার কাজে লেগে যায়। এর মধ্যে পুলিশ জানতে পারে যে তার আসল নাম লিওনার্ড। সারাদিন খোঁজার পর অবশেষে রাতের বেলা পুলিশ তাকে খুঁজে পায়। খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু সে তেমন কিছুই বলে না। সে জানায় যে এই হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পর্ক নেই। যে রাতে স্বর্ণা মারা যায় সেই রাতে নাকি সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আবার অন্যদিকে তার প্রেমিকা বলছে সেই রাতে নাকি সে তার সাথে ছিল। পুলিশ এবার চিন্তায় পড়ে গেল। পুলিশের এবার দরকার তাদের ইনভেস্টিগেশনের মেডিকেল রিপোর্ট। কিছুদিনের মধ্যে চলে আসে সেই মেডিকেল রিপোর্ট। রিপোর্টে দেখা যায় স্বর্ণার মাথায় যে গুলি লেগেছিল সেই গুলিটার সাথে গিলবার্টের গাড়ির চাকা গুলির কোনো মিল নেই। তার মানে স্বর্ণাকে অন্য একটা পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। এবার সবকিছু যেন গোলমেলে লাগতে শুরু করে। ঘটনাস্থল থেকে পুলিশ কোনো শার্ট কিংবা বন্দুক খুঁজে পায় না। সবকিছু মিলিয়ে কেস সলভ করাটা পুলিশের কাছে কঠিন হয়ে পড়ে। আবার স্বর্ণার প্রেমিক গিলবার্ট জানায় যে এলডি অর্থাৎ লিওনার্ডের সাথে নাকি অনেক বছর আগে স্বর্ণার একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভাঙার জের ধরে হয়তো তাদের খুন করতে চেয়েছিল এলডি। এবার ঘটনা আরো পিছিয়ে যেতে শুরু করে। এবার পুলিশ তল্লাশি চালায় স্বর্ণার বাড়িতে। পুরো বাড়ি তল্লাশি চালিয়ে তেমন কিছুই পাওয়া যায় না। তল্লাশি কার্যক্রম শেষ করে ফেলবে ঠিক তার আগ মুহূর্তেই স্বর্ণার শোবার রুমের বিছানার পাশে একটা ড্রয়ার থেকে স্বর্ণার একটা ডায়েরি পায়। সেটা পড়ে দেখে স্বর্ণার খুনের কিছুদিন আগে সে লিখেছে যে গিলবার্ট $3,000 দিয়ে দুইটা পিস্তল কিনেছে। গিলবার্টকে সে পিস্তল দুইটা এলডিকে দেবে, কিন্তু কেন দেবে সে ব্যাপারে সে কিছুই বলেনি। পুলিশ এরপর এলডি আর গিলবার্টকে জিজ্ঞাসাবাদ করে। গিলবার্ট এই ঘটনার সত্যতা মেনে নেয়, কিন্তু এলডি ব্যাপারটা পুরোটাই অস্বীকার করে। সে জানায় তাদের মধ্যে এরকম কোনো কথাই হয়নি। কারো কথার সাথে কারো কথার কোনো মিল না থাকায় আর পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পুলিশ এলডি কিংবা গিলবার্ট কাউকে আটক করতে পারে না। অনেক তদন্ত করে পুলিশের কোনো কুল কিনারা খুঁজে পায় না, তাই পুলিশ হাত গুটিয়ে নেয়। তারা ধরেই নেয় যে এর কোনো সমাধান তারা করতে পারবেন না। এভাবে কেটে যায় বছরের পর বছর। 18 বছর বয়সে স্বর্ণা এডগারের খুনের 2 বছর পার হয়ে যায়। 1997 সালের অক্টোবরে স্বর্ণা এডগারের বাবার ক্যান্সার ধরা পড়ে, আর তারপর আস্তে আস্তে তার ক্যান্সার আরো মারাত্মক পর্যায়ে যেতে থাকে। স্বর্ণা এডগারের বাবা ধরেই নেয় যে সে আর বাঁচবে না, তাই মৃত্যুর আগে মেয়ের খুনের বিচার সে দেখে যেতে চায়। আকুল আবেদন জানায় সে পুলিশের কাছে। 1998 সালে লোকাল পুলিশ ডিপার্টমেন্টের ইনভেস্টিগেটর পিচ ব্লেকম্যান স্বর্ণা এডগারের কেস ফাইলটা হাতে পায়। সে পুরো ফাইলটি পড়ে বুঝতে পারে যে আসলে কতটা জটিল এই কেস, তাই সে তার পুরনো বন্ধু FBI এর মার্ক সাফরানের কাছে সাহায্য চায়। 2000 সালের জুন মাস, মার্ক সাফরান ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি ইয়েরো কাউন্টিতে এসেই চলে যায় সেই ব্রিজের নিচে যেখানে স্বর্ণা এডগারকে খুন করে ফেলে রাখা হয়েছিল। জায়গাটা খুব সুন্দর না, মানে সাধারণ কেউ ঘুরতে বা কোনো কাজে এখানে আসতে চাইবে না। সেদিন রাতে স্বর্ণা এডগার এখানে এসেছিল এমন একজনের সাথে যাকে সে খুব ভরসা করত, কিন্তু তা যে এমন পরিণতি হবে কে জানত। স্বর্ণা এডগারের খুনের মেডিকেল রিপোর্ট দেখে মার্ক জানতে পারে যে স্বর্ণার মাথায় গুলি লাগার পরও সে বেশ কিছু সময় বেঁচে ছিল। স্বর্ণার মাথায় গুলি লাগার সাথে সাথেই যদি সে মারা যেত তাহলে হয়তো তাকে নদীর তীর থেকে উপরে টেনে এনে ফেলার কোনো দরকার ছিল না। স্বর্ণার বাহুতে হাতের ছাপ ছিল, তার মানে কেউ তাকে হাত ধরে টেনে উপরে তুলেছে। এমন ভাবে তাকে টেনে আনা হয়েছে যেন স্বর্ণা কোনো আঘাত না পায়। এমন হতে পারে যে কেউ হয়তো তাকে দেখেছে সে গুলি খাবার পরেও মারা যায়নি, তাই তাকে টেনে নিয়ে যেতে চাইছিল রাস্তার দিকে। কোনো কারিগরে হয়তো তাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে যখন স্বর্ণা মারা যায় তখন সে তাকে সেখানে রেখে দেয়। স্বর্ণা এডগারকে শুধু সেখানে ফেলেই রাখে না, বরং তার হাত দুটো খুব সুন্দর করে তার দুই পাশে রাখে, মাথার এলোমেলো চুলগুলো একপাশে গুছিয়ে রাখে, যেন স্বর্ণার প্রতি তার অনেক মায়া। হোমিসাইডের ভাষায় এটাকে আনডুইং বলে। অর্থাৎ কোনো খুনি যখন তার ভিকটিমকে অনেক আগে থেকে চেনে বা তাদের মধ্যে কোনো মায়া জড়ানো সম্পর্ক থাকে তখন এরকমটা দেখা যায়। তবে বেশিরভাগ সময় এরকমটা দেখা যায় না, খুনি খুন করে পালিয়ে যায়, মৃতদেহ একবারের জন্য দেখে না। ঘটনাস্থলে স্বর্ণের সাথে খুনির কোন রকম ঝগড়াঝাটি তর্ক বিতর্ক কিংবা মারামারি হয়নি, খুব ঠান্ডা মাথায় তাকে পেছন থেকে গুলি করা হয়। আর খুনির এই আনডুইং বিহেভিয়ার বলে দেয় যে খুনি স্বর্ণাকে গুলি করলেও তার মনে এক ধরনের অনুশোচনা কাজ করেছিল। স্বর্ণের সাথে এরকম সম্পর্ক শুধুমাত্র একজনেরই ছিল, আর সেটা হচ্ছে তার প্রেমিক গিলবার্ট। আর গিলবার্টই একমাত্র ব্যক্তি যে কিনা খুনের সময় ওখানে ছিল। যদি গিলবার্টই খুন করে থাকে এবং লাশ টেনে নদীর তীর থেকে উপরে নিয়ে আসে, তবে এটা প্রমাণ করে কেন তার পরদিন সকালে গিলবার্টের গায়ে শার্ট ছিল না? কারণ লাশ টানার সময় শার্টে রক্ত লেগে যাওয়াটাই স্বাভাবিক। এসব কিছু বিবেচনা করে দেখলে বোঝা যায় যে এলডির এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ স্বর্ণার সাথে ভালোবাসার সম্পর্ক শুধু গিলবার্টেরই রয়েছে। মার্ক স্যাফ্রন আবার গিলবার্টের সব কয়টা জিজ্ঞাসাবাদের রেকর্ডিং আর সিসিটিভি ফুটেজ দেখে। সেই ফুটেজের মাঝে এক পর্যায়ে গিলবার্ট একটু আস্তে করে ফিসফিস করার মতো করে নিজেকে বলে, আই শট দ্য বুলেট ওভার হার হেড, অর্থাৎ সে নিজেই স্বর্ণের মাথায় গুলি করেছে। মার্ক আর পিচ নিজের কানকে বিশ্বাস করতে পারে না, তারা এই ভয়েসটা বারবার শুনে তারপর নিশ্চিত হয়। পুলিশ অবশেষে গিলবার্টকে আটক করার অনুমতি পায়। আটক করার পর গিলবার্টকে স্বীকারোক্তির কথা জিজ্ঞেস করা হলে সে পুরোটাই অস্বীকার করে। সে বলে সে নাকি এমন কিছুই বলেনি। গিলবার্ট বলে যে সে আসলে সেই সময় বলেছিল, আই শট দ্য বুলেট ওভার হার হেড। গিলবার্টকে কোর্টে নিয়ে আসা হয়। সেখানে সে স্বর্ণের মাকে দেখে চিৎকার করে বলতে থাকে যে সে তার মেয়েকে খুন করেনি, কিন্তু কোর্টে তার ভয়েস 1995 সালের এক জিজ্ঞাসাবাদে দেয়া তার স্বীকারোক্তি প্রমাণ করে দেয় যে সেই আসলে স্বর্ণাকে খুন করে। তারপর সে কোনো উপায় না পেয়ে কোর্টে সবার সামনে এটা স্বীকার করতে বাধ্য হয়। কোর্ট থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। গিলবার্ট রোমেরো নিজের প্রেমিকা স্বর্ণা এডগারকে গুলি করে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি পায়। যদিও গিলবার্ট কেন তাকে খুন করেছে এ ব্যাপারে কাউকে কিছুই বলে না। পুলিশ আর জুরি বোর্ড ধারণা করে নেয় যে হয়তো এলডির সাথে সম্পর্ক থাকার কারণে কিংবা সে যতদিন জেলে ছিল ততদিন তার বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে যাবার কারণে এক ধরনের রাগ বাসা বেঁধেছিল গিলবার্টের মনে, আর সেই রাগ থেকেই সে এমন কাজটা করে, অর্থাৎ খুন করে শাওনা এডগারকে। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্স ফাইলস এ সত্য কাহিনী যার নাম দ্য লাভ আনডান। আর সময় হয়ে গেছে কুয়াশার মূল গল্পে যাবার। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন অনিকা চৌধুরী প্রিয়ন্তী। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর আবারও ফিরছি প্রথম পর্ব শেষ করে। আর যে শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি কুয়াশা শুনছেন এফসি রেডিও 89.2 FM। প্রকৃতি সবসময় ভালোর পূজারি, তাই ভালো কিছু হলে প্রকৃতি সেটা সাদরেই মেনে নেয়। কিন্তু যখনই সংকেত খারাপের দিকে যেতে থাকে তখনই প্রকৃতি বিরুদ্ধে চলে যায়। মানুষ তো প্রকৃতির একটা অংশ মাত্র, প্রকৃতি নিজেই যখন কোনো কিছুর বিরুদ্ধে চলে যায় সেখানে মানুষ তো কাঠের পুতুল মাত্র। তবে সব সংজ্ঞা সব নিয়ম সব রহস্য এসে হার মানে একটা শব্দের কাছে, আর তা হল ভালোবাসা। কোন অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, ভালোবাসার কাছে তার কোনো জায়গা নেই। এই পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর এবং একই সাথে সবচেয়ে শক্তিশালী অনুভূতিটার নামই হচ্ছে ভালোবাসা।
আমার কিছু টাকা লাগবে, আমার কাছে নেই। টাকাটা আমার খুব দরকার, দরকার না হলে তো আমি চাইতাম না। বলছি তো আমার কাছে নেই, তারপরও তোমার আঙ্কেল বাসায় আসলে আমি বলে দিচ্ছি কত লাগবে তোমার। তার সাথে কথা বলার কি আছে, আমি তো তার টাকা চাইনি। তুমি নিজে চাকরি করো, চাইলেই তো টাকা দিতে পারো। দেখো এসব নিয়ে তর্ক করতে আমার মোটেও ভালো লাগছে না। তোমার সাথে কোনো বিষয়ে কথা বলতে আমারও ভালো লাগে না। আমি নিজেরটা যতটুকু পারি নিজেই করছি। মাঝে মাঝে এমন প্রবলেম হলে তো ততটুকু তো তুমি হেল্প করতে পারো নাকি? না পারছি না। যখন থাকে তখন তো আমি দেই তোমাকে, এখন নেই দিব কোথা থেকে? যখন থাকে তখন দেই মানে কি? আমি চাইলাম কখন? লাস্ট কবে তুমি আমাকে টাকা দিয়েছো বলো তো? আমি মাত্র ফার্স্ট ইয়ারে পড়ছি, সেই এসএসসির সময় থেকে নিজের খরচ আমি নিজে চালাচ্ছি, আর কি চাই তোমার?
তুমি যা করেছো নিজের ভালোর জন্য করেছো, আমি তো তোমাকে এসব করতে বলি নাই। তোমার বাবা তো আমার ঘাড়ের উপরে তোমাকে চাপাই দিয়ে হাত গুটাই নিছে, তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার মতো অবস্থা তখন আমার ছিল না।
অবস্থা ছিল না মানে? অবশ্যই অবস্থা ছিল। আর ভুলে যেও না, তোমার চাকরিটা আমার বাবার জন্যই হয়েছে, আর তোমাদের আলাদা হয়ে যাওয়ার সময় সেই কথাই হয়েছিল, আমার সব খরচ তুমি দিবে আর সৈকতেরটা বাবা।
আমি কেন দিব? আর যখন পেরেছি তখন তো আমি দিয়েছি। যেহেতু তোমার বাবা তোমার দায়িত্ব আমাকেই দিয়ে দিয়েছে, তাহলে তোমার উচিত ছিল আমার কথা শোনা। আমি তো তখন তোমার জন্য একটা ভালো ছেলে রেখেছিলাম, তুমি তো রাজি হলে না।
এসব কি বলছো তুমি? তখন আমি মাত্র ক্লাস 8-এ পড়ি, তখন আমি বিয়ে করব?
করনি ভালো কথা, এক বছর পর তো নিজের ইচ্ছেতে ঠিকই বিয়ে করে ফেলেছো।
সেটা করেছি তোমার যন্ত্রণায়, কেন করেছি সেটা খুব ভালো করেই জানো। আর তুমি তো এমনিতেও জোর করে আমাকে বিয়ে দিতেই, বিয়ে যখন করতেই হবে তাহলে নিজের পছন্দ করা ভালো না?
হ্যাঁ, এখন তার কাছে যাও, আমার কাছে কি তোমার?
আচ্ছা, প্রত্যেকটা বিষয় কি তোমার ওকিনে খোঁটা দিতে হবে? টাকাটা দিবে না বললেই তো হয়। তোমার দেওয়ার মতো অবস্থা আছে কিনা সেটা জেনেই আমি চেয়েছি, না থাকলে আমি চাইতাম না।
মৌনতা চৌধুরী, ডাকনাম রাচ্চি। রাচ্চি নামটার সাথে একেবারেই যায়, তবে অনেকদিন ওকে ওই নামে কেউ ডাকেনি। আসলে মানুষ কতটা একা হতে পারে সেটা জ্বলন্ত উদাহরণ রাজ্জি। মানুষ যতটা একা হলে তার নাম ধরেও ডাকার কেউ থাকে না, রাজ্জি ঠিক ততটাই একা। মায়ের সাথে একই বাড়িতে থাকলেও ঠিক কতদিন আগে সে মাকে মা বলে ডেকেছিল মনে নেই রাজ্জির। রাজ্জির বাবাকে ছেড়ে আসার পর রাজ্জির মা আবার বিয়ে করে, তারপর থেকে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে তার মাঝে। এই পরিবর্তন রাজ্জি কোনোদিনও দেখেনি। প্রচন্ড বিষণ্নতা আর একাকিত্বের একমাত্র সঙ্গী হিসেবে রাজ্জি বেছে নিয়েছে একটা ডায়েরি। যখনই তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে তখন রাজ্জি ডায়েরি লেখে। তার যা যা লিখতে ইচ্ছে হয়, যা যা বলতে ইচ্ছে হয় তাই লেখে। ঘন্টার পর ঘন্টা শেষ সেই ডায়েরির সাথেই কাটায়। সে ডায়েরি কখনো হয়ে ওঠে বিষাদ সিন্ধু, কখনো গাঢ় রহস্যের অন্ধকারাচ্ছন্ন কোন মহাসমুদ্র।
তুমি আমার সাথে এরকম না করলেও পারতে। এই দেখো, কথায় কথায় তোমার জন্য কত কথা শুনতে হয় আমার। আচ্ছা, আমি কি খুব খারাপ? আমার সাথে কি থাকা যেতই না? জানো, তুমি চলে যাওয়ার পর কি ভীষণ একলা হয়ে গেছি আমি। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে কি তুমি কাঁদবে? বাবা বলতো মরে গেলে নাকি মানুষ আকাশের তারা হয়ে যায়। আমি মরে গেলে আকাশের তারা হব না, মরে গেলে আমি তারা হতে চাই না, আমি বাতাস হয়ে তোমাকে ছুঁয়ে দিতে চাই।
আসসালামু আলাইকুম নানি, আসেন।
কি রে, কেমন আছস?
এই তো আল্লাহ রেখেছে আর কি। আসতে কোনো কষ্ট হয়নি তো আপনার?
কি আর কষ্ট হইব, বয়স হয়েছে দেখে আমরা তোরা কেউ দামি দিলি না। ওরে জোয়ান থাকতে তোর নানার লগে শহরে যাইতাম সিনেমা দেখতে, ঢাকায়ও আইছিলাম অনেকবার।
কতদিন পর যে আমার নানিটার সাথে দেখা হলো, সেই কত বছর আগে দেখা হয়েছিল, আমাদের তো একেবারে ভুলেই গেছেন আপনি।
না ভে মা, ভুল আর গেলাম কই? তুই তো জানোসি তোর মামারা কেমন, তোর এসব হওয়ার পরে তারা তো তোর সাথে কোনো যোগাযোগই রাখতে দিল না। এইবার তো জেদ কইরা একাই গাড়ি টিকিট কইরা চলে আসলাম। সত হইল তুই আমার বড় নাতিন, কত আদর করে তোর আমি বড় করছি।
এইসব কথা হবে নানি, আপনি তো অনেক জার্নি করলেন, এখন একটু আরাম করেন, আমি খাবার দাবারের ব্যবস্থা করতেছি।
তা তো করবি, কিন্তু তোর মায়েদা কই, কত বড় হয়েছে? কতদিন দেখি না মায়েদা রে।
ও আছে, ও রুমেই আছে, সারাদিন নিজের মতো থাকে, কারোর সাথে খুব একটা কথা বলে না।
মায়েদা এখন ভালো হয়েছে?
কি ভালো হবে?
মায়েদার উপর না আশ্রা ছিল।
কি যে বলেন নানি, এইসব কিছু না। তখন তোর বাবার সাথে আমার নানা রকম ঝামেলা চলতেছিল, এসব নিয়ে ও টেনশন করতো সবসময়,
তাই সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়েছিল। আপনারা তো সেটাকে একেবারে বাড়িয়ে চাড়িয়ে যাচ্ছে তাই একটা ব্যাপার করে ফেললেন।
তুই বেশি বুঝোস, তোর আশির মাইয়া, আর সেই সময় তো আমিও আসছিলাম, আমি দেখি নাই, শক্ত জিনিস নজর দিছিল।
আহা নানি, আপনি যান তো, রেস্ট নেন আগে, খাওয়ার সময় ওকে ডেকে দেব না আমি। মৌনতা, এই মৌনতা, তোকে না আসতে বললাম?
হ্যাঁ বলো।
রুম থেকে তো বের হও না ভুলেও, বাসায় যে কেউ আসে যায় সেটা খবর রাখো। সামাজিকতা সব কি খেয়ে ফেলেছো নাকি?
কি যন্ত্রণা, মায়েদের সাথে আমি কথা কর মানে ডাকি। আই তো মা, তুই আমার কাছে আয়, কতদিন তোরে দেখি নাই।
কেমন আছেন আম্মা?
মা রে, কেমন আছিস মা? তুই কেমন সেরা হয়েছ তোর, হাড্ডুগুড্ডু সব বাইরে গেছে।
আর বললেন না, খাবার তো সবসময় রেডি থাকে টেবিলে, না খেলে আমি কি করব বলেন? আমি তো অফিসে যাই, আমার কি তুলে খাওয়ানোর সময় আছে?
আমি কি তুলে খাওয়াতে বলেছি নাকি তোমাকে?
আরে কি শুরু করলি তুই, বাপে কত আদরে বড় করছে, সেই মায়াটার কপালে আজ এই দুঃখ, টেনশন করি করি মায়াটা আমার শুকাইয়া গেছে। আই তো মা, বস আমার সাথে, আমার লগে একটু খা।
আমার ক্ষুধা নাই আম্মা, আপনি খান।
আরে মা কই যাইতেছস, আর শোন, তোর জন্য মাইয়াটা চলে গেল, ওর সাথে এমন কথা কর্নের মনে ডাকি।
ওর এখানে সমস্যাটা কি? এখানে কি ওর কোনো কিছুর অভাব আছে নাকি? তারপর ওর সমস্যাটা কি আমি নিজেই বুঝি না।
আর বাপ ওর যে আদর করে বড় করছে, সেই আদর কি ওই পায়?
তাইলে বাপের কাছে যাক। আর ওর যখন বাপের এত আদরের মেয়ে, তাহলে মেয়ে রেখে বাপ বিয়ে করলো কিভাবে?
পুরুষ মানুষ এসব করবই,
এসব যুগ এখন নাই নানি। আপনি বসেন, আপনি খেয়ে নেন।
মৌনতার মায়ের সাথে বায়োলজিক্যাল সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কই মৌনতার নেই। মৌনতার বাবার সাথে 20 বছর সংসার করেছে সে। হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত লোকের আগমনে মৌনতার মায়ের সেই সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেই লোকের চোখে কি স্বপ্ন দেখেছিল মৌনতার মা, তা মৌনতা আজও বুঝে উঠতে পারেনি। কিন্তু মায়ের উপর ভীষণ অভিমান জমে আছে মৌনতার, আর মৌনতার মায়েরও মৌনতার বাবার উপর 20 বছর ধরে যে রাগ, যে ক্ষোভ জন্মেছিল, সেই ঘায়ে যেন মৌনতাকে দেখলেই নুনের ছিটা লাগে। মৌনতার জীবনে একমাত্র শূন্যতা ছাড়া আর কিছুই নেই। ভালোবেসে একটা মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল মৌনতা। সে মানুষের গায়ে যখন অন্য কারো গন্ধ পেল, সেদিন থেকে মৌনতার সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। ডায়েরির সাথে দিন রাত কাটে মৌনতার, কিন্তু হঠাৎ একদিন সে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল, একটা অদ্ভুত অনুভূতি বলা যায় কি। মৌনতা লক্ষ্য করল সে একা নয়, কিছু একটা তার আশেপাশে সব সময় থাকে। সে অনুভব করতে পারে ঠিকই, কিন্তু দেখতে পায় না, ছুঁতেও পায় না। প্যারানর্মাল কোনো কিছুতে বিশ্বাস করে না মৌনতা। সে ভাবে তার একাকিত্বরা হয়তো তার আশেপাশে জেঁকে বসেছে। একদিন রাতে
আমার অতীত কখনো আমার পিছু ছাড়বে না, নিজের অতীত থেকে কিছুতেই কোনোভাবেই বের হতে পারছি না আমি। কিছুদিন ধরে খুব অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম, হঠাৎই আমার মনে হলো আমার চারপাশে কেউ একজন আছে, কোন একটা অস্তিত্ব, যে অস্তিত্ব অনুভব করা যায় কিন্তু ছুঁয়ে দেখা যায় না। আসলে কি আমার আশেপাশে সত্যি কেউ আছে, নাকি নাকি আমি ভুল ভাবছি?
তুমি ভুল নও।
হ্যাঁ,
আমি সত্যি তোমার আশেপাশে আছি।
কে কে?
আমাকে তুমি চিনবে না।
মানে?
ধরো আমি তোমার বন্ধু।
বন্ধু? আমার কোনো বন্ধু নেই।
এই বলেই তো আমি এসেছি, আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো।
কিন্তু আমি তো আপনাকে দেখতে পারছি না।
পাবে, অবশ্যই পাবে, কিন্তু তার জন্য যে তোমায় অপেক্ষা করতে হবে।
আপনি কি সত্যি আছেন নাকি এসব শুধুই আমার কল্পনা?
আমাকে তুমি সত্যিও ভাবতে পারো, কল্পনাও ভাবতে পারো, তোমার ইচ্ছে। তবে আপাতত একাকী সময় কাটানোর জন্য আমাকে তুমি সঙ্গী ভাবলেই মনে হয়।
আমাকে কিভাবে চিনেন?
সেসব অনেক আগের কথা, তোমার ছোটবেলার। সেসব কথা কি তোমার মনে আছে?
মানে?
মানে কিছু না, আমি আজ আসি।
কোথায় যাবেন আপনি? কোথায় থাকেন?
আমি সবসময় তোমার আশেপাশেই থাকি।
কিন্তু কেন, কেন আপনি আমার আশেপাশে থাকেন? কি হলো, আপনি আর লিখছেন না কেন? আপনি কি চলে গেছেন? চলে গেছেন আপনি? আবার কবে আসবেন?
আর কিছু বলো না মনুদা। মনুদা ডায়েরিটা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ল। তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। সবাই যা ভাবছেন আসলে ব্যাপারটা তা নয়। কোনো প্রেতাত্মার গা ছমছম করা কণ্ঠের সাথে মনুদা কথা বলেনি। উপরে সব কথাগুলো তার ডায়েরির এক একটা লাইন। মনুদা প্রতিদিনের মতো সেদিনও ডায়েরি লিখতে বসেছিল। কলমটি একটু সময়ের জন্য পাশে রাখতেই চমকে উঠল মনুদা। তার কলম একা একা চলতে শুরু করেছে। একের পর এক লাইন লিখে যাচ্ছে কলমটা। মনুদার শরীরে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। তবুও সে প্রত্যেকটা লাইনের উত্তর দিচ্ছিল। কিভাবে দিচ্ছিল সে নিজেও তা জানে না। যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেছে সে। বিছানায় গা এলিয়ে দেওয়ার পর মনুদার আর কিছুই মনে নেই। সকালে সূর্য পর্দা ভেদ করে ঘরে ঢোকার সাথে সাথেই মনুদার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সে প্রথমে দৌড়ে গেল তার ডায়েরির কাছে। ডায়েরির ভাঁজ খুলতেই তার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। কাল রাতে সে যা যা লিখেছে সবকিছু আছে ডায়েরিতে, কিন্তু তার কথার উত্তর যে দিচ্ছিল সেই কথাগুলো উল্টো অক্ষরে লেখা। মনুদা কিছুতেই ধরতে পারছে না আসলে কি হচ্ছে তার সাথে। সে ঘুম থেকে উঠে ভেবেছিল গিয়ে দেখবে ওসব কিছুই না, সবই স্বপ্ন কিংবা কল্পনা। কাল রাতে তার কারোর সাথে কোনো কথা হয়নি, কিন্তু সে যা দেখল তাতে সে নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করাতে পারছিল না।
আম্মা, আসেন আসেন, দরজায় দাঁড়ায় আছেন কেন? না আম্মা, এমনি বসেছিলাম।
আমার ওষুধ গুলো একটু দেখাই দেতো, কোনটাতে কখন খাইতে হয় কিছুই বুঝি না।
ও, প্রেসক্রিপশন কোথায়?
ওষুধের বাক্সটার মধ্যেই আছে দেখ। হারে মনটা, তোর জামাই কেমন রে? হুমছি পোলাডা নাকি আমাগর এলাকার ডাক্তারি পড়তেছে?
পড়াশোনা শেষ আম্মা, এখন ইন্টার্নি করছে।
ওই সব তো আমি বুঝি না, তাই তোরে ভালো রাখলেই হইল। আমি নিজে সাক্ষী, সেই মাইয়ার কপালে এতই দুঃখ হইল রে মা।
আম্মা, আপনার এই কথায় কথায় কান্নার স্বভাবটা এখনো যায়নি তাই না? সেই ছোটবেলা থেকে দেখছি, একটা কিছু হলেই কেঁদে ফেলেন আপনি।
ছোটবেলার কথা তো অগুনো মনে আছে, আমি তো মনে করছি ভুলাই গেছ।
আমি কাউকে ভুলিনি আম্মা, আপনারাই তো ভুলে গেছেন। এত খারাপ দিন গেছে আমাদের, একটা খোঁজ খবরও নেননি। নিয়েছেন?
ওলারা নিতে দেয় নাই মা, আমি বুড়া মানুষ, অগলগে কি আমি পারি? তাও তো এবার জোর করে আইসি।
এখন এখানেই থেকে যান, নেন ধরেন এই ওষুধটা খেয়ে নেন। তোমার জন্য আমাকে কত মিথ্যা কথা বলতে হয় দেখেছ, মানুষের সামনে কত অভিনয় করতে হয় আমাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলবে, তুমি যদি চলেই যাবে কেন সব নিয়ে গেলে না? একটা অস্তিত্বহীন তোমাকে কেন রেখে গেলে আমার কাছে? কেন
ভুলে গেলে আমার কাঁদছো কেন?
না, এমনি।
তুমি কি জানো আমি মন পড়তে পারি?
মানে?
তুমি এখন রুদ্রর জন্য কাঁদছো।
হ্যাঁ কাঁদছি, মাঝে মাঝে ওর জন্য আমার খুব কষ্ট হয়।
তুমি কি জানো তুমি চাইলেই তোমাকে কষ্ট দেওয়ার জন্য ওকে শাস্তি দিতে পারো।
মানে?
তুমি চাইলে ওকে মেরেও ফেলতে পারো।
না, কি বলছেন আপনি?
আমি তোমার বন্ধু, তোমাকে আমার খুব ভালো লাগে। তোমাকে কেউ কষ্ট দিলে আমার একদম সহ্য হয় না।
আপনার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?
আমি চাইলে ওকে এই মুহূর্তে।
চুপ করুন, আমি আমি ওকে ভালোবাসি। ওর সাথে এমন কিছু আমি কখনোই হতে দেব না।
কিন্তু ও তো তোমাকে কষ্ট দিচ্ছে।
দেখ, সেটা আমি বুঝবো। আপনি আপনি এখন চলে যান তো এখান থেকে, প্লিজ। আমার আর আপনাকে দেখতে ভালো লাগছে না। চলে যান, যান, চলে যান।
আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো।
না, আপনার এখানে আসার কোনো দরকার নেই। আপনি আর কোনোদিন এখানে আসবেন না, কখনো না।
কি রাত্রি, এত রাতে তুই কার লগে কথা কস?
কারোর সাথে না মা, আপনি যান প্লিজ।
এমনি কথা কইতেছস কেন? কি হয়েছে তোর? আমি তো তোর চিল্লানি শুনাই আইলাম।
আমার কিচ্ছু হয়নি, আপনি যান তো প্লিজ, আমি ঘুমাবো এখন।
বাইতেছি তো, ভয় টয় পাইতেছিস কিনা হেডা জিগাতে আইলাম।
ভয়? কিসের ভয়? আমি কোনো ভয় টয় পাচ্ছি না। আপনি যান তো এখান থেকে।
কি রে, অফিস যাইতেছস?
হ্যাঁ নানি, কেন কিছু বলবেন?
হ্যাঁ, আমার রেহানের কথা তোর মনে আছে?
কেন মনে থাকবে না, বড় মামার ছেলে না?
হ্যাঁ, তোর মামা তো ভাই, ও ঢাকায় থাকে, ইউনিভার্সিটি পড়ে।
তাই নাকি? ওকে তো আমি একদম বাচ্চা দেখেছিলাম। ও কোথায় থাকে? ঢাকায়?
জায়গার নাম তো আমি কইতে পারি না, তবে ফোন নাম্বার আছে।
বাসায় ডাকেন না ওরে, এসে ঘুরে যাক, দরকার হলে থাকলো কিছুদিন।
হ্যাঁ, ওইটাই কইতে হয়েছিল। নে, নম্বরটা নে, তুই ফোন দিস।
আচ্ছা, নাম্বারটা আমাকে দিয়ে দেন, আমি অফিসে গিয়ে ওর একটা ফোন দিব। না,
আরেকক্ষণ কথা, তোর কি খুব তাড়াহুড়ো নাকি?
না নানি, বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু তাড়াতাড়ি, অফিসের টাইম হয়ে যাচ্ছে তো।
শোন, মায়ের দিকে তো একেবারে লক্ষ্য দিস না। মায়ের কি কাহিনী হয়েছে জানোস?
ওর আবার কি হলো?
রাত্রি একলাই কার লোকের সঙ্গে কথা কয়, চিল্লা পাল্লা করে। আমি নিজের কানে শুনছি কাল রাত্রি। আমি যখন দেখতে গেলাম, আমার লোকে কিছু বড় কইরা কথা কইল। ওই মেয়েটার উপর এখন আসর আসরে। মেয়েটার লক্ষণ একেবারে ভালো না, কিছু একটা করুন দরকার।
উফ নানি, আসার পর থেকে কি শুরু করলেন বলেন তো? এমন কিছুই না, ও মাঝে মাঝে নিজে নিজে কথা বলে, এটা কোনো ব্যাপারই না। আমি যাই এখন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে।
আমার কথা শুনতাছস না? বুঝবি, একদিন বুঝবি।
নানি, ও নানি, এদিকে আসেন, দেখেন কে আসছে।
আরে রেহান, আয় বাবা আয়। সেই তো বাড়ি গেছিলি, দাদুরে দেখবার মন চায় না তোর?
আরে মন চাবে না কেন, ক্লাস ক্লাস নিয়ে ব্যস্ত না? আপনি এখানে কবে আসলেন?
আরে ভেতরে হয়তো আগে, কতদিন পর তোকে দেখছি, আমার কথা তোর মনে আছে?
কেন থাকবে না আপু, অবশ্য চেহারা ভুলে গেছি, কিন্তু নামটা মনে আছে।
হুম, তোর মা মানে আমার মামি, তার সাথে আমার একেবারে বান্ধবী বান্ধবী সম্পর্ক ছিল। আর তুই আর আমার মেয়ে মৌনতা তো একই বয়সী, তোরা যখন পেটে ছিলি মামি আর আমি একসাথে ডায়েট নিয়ে সব সময় আলোচনা করতাম। মামির সাথে কতদিন দেখা হয় না। আচ্ছা তুই বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। নানি, ওকে ড্রয়িং রুমে বসান না, আমি নাস্তা পানি কিছু দিয়ে দিতে বলি। লজ্জ করিস না, এটা তো তোরই বাসা।
না না লজ্জা পাচ্ছি না।
এই একটা ফোলা কারো সাথে মেশে ও না কথাও কয় না, সারাক্ষণ সুচল থাকে।
এটাই তো ভালো, মৌনতার সাথে দেখা হয়নি না? এই মেয়েটা ঘর থেকেই বের হয় না, সারা রাত জেগে থাকে আর সারা দিন ঘুমায়, সব উল্টা পাল্টা। দাঁড়া আমি ডেকে দিচ্ছি।
না না থাক থাক ঘুমাক, সমস্যা নেই।
ওই যে উঠে গেছে মৌনতা, এদিকে আয়।
হ্যাঁ বলো।
দেখ তো চিনতে পারিস কিনা ওকে।
রেহান, কি আসব কান্দ, তুই ওরা কবে দেখলি? ওরা চিনলি কেমনে?
অনেক ছোটবেলায় দুবার ওদের বাসায় গিয়েছিলাম, তখন দেখেছি, নামটা কেন জানি মাথায় ছিল। আচ্ছা যাই হোক, রেহান তুমি ভালো আছো?
জি ভালো।
বস না।
না তোমরা কথা বলো, আমি আসছি।
এই যে এই হলো ওর কাজ, এটা কোনো কথা হলো? কারোর সাথে কথা বলে না, এনে তুই খা।
হ্যাঁ খা দাও। এত বছর পর বোনের বাড়ি আইসস, আমি নষ্ট করে আসি।
সেদিন রেহানা নিজের বাসায় যায়নি, ঢাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সে কয়েকজন বন্ধু মিলে একটা বাসায় থাকে। মৌনতার মায়ের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে তার পরিবারের প্রায় সবাই মৌনতার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। রেহান সম্পর্কে মৌনতার দূর সম্পর্কের মামা হলেও মৌনতার রেহানের বয়স একেবারেই কাছাকাছি। ছোটবেলায় দুজনের দু একবার দেখা হয়েছিল, রেহানের খুব একটা মনে নেই মৌনতার কথা। সে অবাক হয়েছে যখন মৌনতা তাকে দেখে একবারই চিনে ফেলেছে, সে ভেবেই পাচ্ছে না এটা কিভাবে সম্ভব হল। রেহান খুব লাজুক স্বভাবের ছেলে, সে মৌনতার দিকে মুখ উঁচু করে তাকাতে পর্যন্ত পারেনি। সেদিন রাতে রেহান আর বাসায় ফিরেনি, একাই থেকে গেছে। রাতের খাবার দাবার শেষ করার পর যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। মৌনতার সাথে তার সেদিন খুব একটা কথা হয়নি। মৌনতার একটা অদ্ভুত স্বভাব আছে, সে কখনোই আলো জ্বালিয়ে ডায়েরি লিখে না, ঘরের আলো নিভিয়ে মোম জ্বালিয়ে ডায়েরি লিখে। সেদিনে সবাই ঘুমিয়ে পড়ার পর সে ডায়েরিটা নিয়ে বসল।
আপনি কি আছেন? আছেন আমার আশেপাশে?
আমি তো সব সময় তোমার আশেপাশেই থাকি।
কিন্তু আপনি আমার সামনে আসেন না কেন?
কারণ তুমি বিশ্বাস করো না। যেদিন তুমি বিশ্বাস করবে সেদিন আমি আসব।
কি বিশ্বাস করব আমি?
এই যে আমি আছি।
হ্যাঁ আমি বিশ্বাস করছি আপনি আছেন।
ভয় পেও না।
ভয় কেন পাব?
আমাকে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক।
আমি কোনো কিছুতেই ভয় পাই না।
ঠিক আছে মোমটা নিভিয়ে দাও।
মোম নিভিয়ে দিলে আমি দেখব কি করে?
পাবে, দেখতে পাবে। আলো আমার ভীষণ অসহ্য লাগে।
ওমা এ কি? এ তো আমি। কে কে তুমি?
আমি তো তুমি।
মানে?
আমার পুনর্জন্ম তুমি।
পুনর্জন্ম?
আগের জন্মে তুমি আমি ছিলাম।
না আমি পুনর্জন্মে বিশ্বাস করি না।
তুমি কি বিশ্বাস করো না? নিজের চোখকে নাকি যা কানে শুনছ তাকে?
আমি এসব আর নিতে পারছি না, তুমি যাও এখান থেকে, চলে যাও।
আমি আবার আসবো, আজ আসি। রাত্রি। কিরে মা শরীর খারাপ?
না শরীর খারাপ না, এমনি শুয়ে আছি।
কি কস খারাপ না, জ্বরে তো শরীর পুড়ে যাইতেছে।
উফ রাখো তো, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি।
দেখি ওর তো ওঠ। কেমন মা গো তোর, এত আদরের মাইয়াদের কি অবস্থা করছে গো? হ্যাঁ আজকাল বাপরা থাকলে।
উফ আম্মা আপনি জানতো আমার কিছু হয়নি, আমি ঠিক আছি।
কইলেই হলো, চল উঠ, কিছু খাইয়া ওষুধ খাবি, উঠ।
কেন অভ্যাসটা খারাপ করে দিয়ে যাচ্ছেন আম্মা? আপনি তো কদিন পর চলেই যাবেন, তারপর আমার এসব এখন অভ্যাস হয়ে গেছে, আমার আমার এতে কোনো সমস্যা হচ্ছে না।
কোনো কথাই শুনুন না। চল।
আচ্ছা যান আপনি, আমি আসছি।
খাবারের টেবিলে আয়, রেহানরা ও খাইতে ডাকি, একলগে খাইয়া লইবি।
কুয়াশা কুয়াশা
এতক্ষণ ধরে কুয়াশার প্রথম পর্ব শুনলেন, যেখানে আমরা মৌনতা বা রাত্রির কথা শুনেছি। মৌনতা রাত্রি দুটো নাম, কিন্তু দুটো নাম একটা মানুষেরই, আবার একটা মানুষকে অন্যরকম মনে হচ্ছে, সে যেন ফিরে গেছে আরেক জগৎ। কোন জগৎ থেকে এসছে, কেন তার পুরনো কথা মনে হচ্ছে জানি না। এনিওয়েজ এত কথা না বলে চলে যাচ্ছে, আজকের গল্প বেশ বড়, এবং আজকের আমি কথা না বলি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরছি। আপনি আছেন কুয়াশায় আজ শারমিনের সাথে, শুনছেন এবিস রেডিও।
কি ব্যাপার, আম্মা কোথায় গেল? উনি খাবে না?
না, সে তো খাবার দিয়ে চলে গেল, বলল সে খেয়ে নিয়েছে, একটু রেস্ট নেবে, আমাদেরকে খেয়ে নিতে বললেন।
আচ্ছা আমি দিচ্ছি, তুমি বসো।
না না না, তুমি বসো, শুনলাম তোমার নাকি জ্বর, তুমি বসো, আমি নিজে তুলে নিয়ে খেতে পারবো।
আচ্ছা তুমি যেন কোন সাবজেক্ট নিয়ে পড়ছো?
অ্যাপ্লাইড ফিজিক্স।
আরে বাপরে, জটিল সাবজেক্ট, আমি তো এসব নিয়ে হায়ার স্টাডিজ এর কথা ভাবতেই পারি না, ইন্টার পর্যন্ত সায়েন্স ছিল এই যথেষ্ট।
আমিও ভাবিনি, নেয়ার পর মজা টের পাচ্ছি, কিছুই বুঝি না, কি যে ক্লাস করি।
নিয়েই যখন ফেলেছ আর কি করার, পড়তে তো হবে।
শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে, উনি কি করেন?
বিয়ের কথা শুনেছ, কি করে সেটা শুনুনি।
হ্যাঁ শুনেছি, তাও তুমি বলার মাঝে একটা ব্যাপার আছে না?
আমার কাছ থেকে শুনেছিলাম তুমি নাকি খুব কম কথা বলো, ছোটবেলায় তোমার সাথে দুই একবার দেখাও হয়েছিল, তখনও তো খুব একটা কথা বলতে দেখিনি। ভার্সিটিতে ওঠার পর থেকে মনে হয় একটু চেঞ্জ এসেছে।
না তেমন কিছু না, আগে একেবারেই মানুষের সাথে মিশতাম না, এখন একটু মিশি আর কি।
ও আচ্ছা, ঠিক আছে থাকো তাহলে, আমার শরীরটা ভালো নেই তো, আমি একটু শুবো গিয়ে।
হ্যাঁ হ্যাঁ তুমি যাও,
একা একা বোর লাগলে আমার রুমে আসতে পারো।
হ্যাঁ হ্যাঁ আসবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও গিয়ে।
আগের জন্মে তোমার নাম কি ছিল জানো?
তুমি
ভয় পেয়েছো?
না, হঠাৎ এসেছো তাই চমকে উঠেছে। হ্যাঁ বলো, নাম কি ছিল? ও আচ্ছা, তার মানে তোমার নাম মোহনা। আচ্ছা তুমি কেন এসেছো আমার কাছে, তুমি আসলে কি চাও বলো তো?
আগের জন্মে যে তোমার ইচ্ছাটা পূরণ হওয়া বাকি ছিল, আমি সেটাই পূরণ করতে এসেছি।
ইচ্ছে? কি ইচ্ছে?
তাকে পাওয়া যে হয়নি তোমার।
কাকে?
যাকে তুমি সবকিছু দিয়ে ভালোবেসেছিলে।
আমি ভালোবেসেছিলাম, কিন্তু তোমার এই ইচ্ছে কখনো পূরণ হবে না। আগের জন্মে আমি কাকে ভালোবেসেছিলাম তা তো আমি নিজেই জানি না, তবে তবে এখন আমি একজনকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই জন্য আমি তাকে পাব না, আমাকে ছেড়ে সে চলে গেছে অনেক দূরে।
আমি সব জানি, আগের জন্মে আমি অসম্পূর্ণ অতৃপ্ত বাসনা নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেছি, কিন্তু এই জন্মে আমি তোমাকে একা যেতে দেব না।
তুমি কি পারবে তাকে আমার কাছে ফিরিয়ে আনতে?
সে তোমাকে কোনোদিনই ভালোবাসেনি, শুদ্ধ ভালোবাসা ছাড়া তোমার মুক্তি নেই, আমারও।
এটা তুমি কি বলছো, সে আমাকে ভালোবাসেনি?
না,
কিন্তু আমি তো ওকে ভালোবেসেছি, ওকে ছাড়া আমি আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না।
পারবে, তোমার মাঝেই থাকি আমি, এখন তুমি চাইলে সব করতে পারো, যে কাউকে বশ করতে পারো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো।
যা ইচ্ছা তাই?
হ্যাঁ যা
কিন্তু জোর করে তো আমি কারো ভালোবাসা চাই না, জোর করে তো আর ভালোবাসা হয় না।
আমার সাথে হয়েছিল আগের জন্মে, তোমার মৃত্যু কিভাবে হয়েছিল জানো? সব বলে গেছো তুমি, আমি মনে করিয়ে দিচ্ছি।
মোহনা মৌনতাকে মনে করিয়ে দেয় আগে জন্মের কথা। মোহনা আর মৌনতা আলাদা মানুষ নয়, একই দুটো ভিন্ন শরীর। আগের জন্মের মৌনতায় মোহনা ছিল। মোহনা একটা ছেলেকে ভীষণ ভালোবেসেছিল, ছেলেটার নাম ছিল জীবন। কিন্তু হঠাৎ একটা ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যায় মোহনার। জীবন হঠাৎ তাকে কিছু না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে ফেলে। পরে মোহনা জানতে পারে মেয়েটার সাথে জীবনের অনেকদিন ধরে সম্পর্ক ছিল। দিনের পর দিন মোহনাকে ধোকা দিয়েছে সে। মোহনা কিছুতেই মেনে নিতে পারেনি এই চরম বাস্তবতা। আত্মহত্যাকে শেষ পর্যন্ত বেছে নিয়েছে, কিন্তু তার অতৃপ্ত বাসনা নিয়ে আবার জন্মেছে মৌনতা নামে। মৌনতাও একটা ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু এই জন্মেও সে হেরে যেতে চাইছিল। তার পারিবারিক টানা পড়েনও ভীষণ করে পীড়া দেয় মৌনতাকে। আত্মহত্যা করার কথা অনেকবার ভেবেছে মৌনতা। মোহনা মৌনতার সাথে আছে সবসময়, কিন্তু মৌনতা তাকে এতদিন আবিষ্কার করতে পারেনি। এখন কিন্তু নিঃসঙ্গতা খুব করে জেঁকে বসার কারণে নিজের ভেতরের এই অস্তিত্বকে আবিষ্কার করতে পেরেছে মৌনতা। তবে মাঝে মাঝে তার কিছু অদ্ভুত আচরণ চোখে পড়ত ঠিকই। এসব আচরণের কারণে আশেপাশে সবার ধারণা হয়ে যায় মৌনতার উপর কোন খারাপ আত্মার আছর আছে। গল্পের মোড় কোন দিকে যাবে তা এখনো জানা নেই, তবে গল্পের মোড় যেদিকেই যাক, মৌনতা যে ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে সে ঘোরের গন্ধ গল্পের ভাজে ভাজে তীব্র থেকে তীব্রতরই হতে থাকবে।
ও রেহান, আসো বসো।
একা একা ছাদে বসে আছো যে?
আমি তো একাই বসে থাকি।
একটা কথা জিজ্ঞেস করবো?
করো।
তুমি সবসময় তো বিষণ্ণ থাকো কেন?
না, বিষণ্ণ থাকি না তো।
যদিও আমার একটা কাজ করা ঠিক হয়নি, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রায় তোমার ঘরে উঁকি মেরে দেখেছি জানো। তুমি জানালার পাশে বসে কাঁদো।
হাসার কোনো কারণ নেই তো, তাই হয়তো।
বাট ওয়াই?
কয়টা কারণ শুনবে?
তোমার হাজবেন্ডের সাথে কি তোমার কোনো সমস্যা হচ্ছে?
আমি বিয়ে করিনি।
মানে?
ওর সাথে আমার প্রেম ছিল, কিন্তু আমি বিয়ে করিনি।
কিন্তু তোমার মা যে বলল?
তাকে বলেছিলাম আমরা বিয়ে করে ফেলেছি, কারণ তার হাজবেন্ড তখন আমার দিকে বাজে নজরে তাকাতো। বিয়ের কথাটা না বললে আমার সমস্যা হতো, তাই ও আর আমি মিলে সিদ্ধান্ত নেই যে আমরা বাসায় বলবো আমরা বিয়ে করে ফেলেছি।
ও আচ্ছা, কিন্তু তুমি তো বললে প্রেম ছিল, বিয়ে করলেই হতো।
ভালো হয়তো আমি একাই বেশি ছিলাম।
কোথায় যাচ্ছ?
ক্লান্ত লাগছে, রুমে যাচ্ছি একটু।
কফি খাবে? চলো কফি খেতে নিয়ে যাই তোমাকে, প্লিজ না করো না।
আচ্ছা ঠিক আছে, তুমি নিচে গিয়ে বসো, আমি রেডি হয়ে আসছি।
রাত্রি?
রাত্রি নয়, মৌনতাও নয়। আমাকে তুমি চিনবে না, অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি মুক্তির জন্য।
তোর কি বেশি শরীর খারাপ হইল নাকি রে?
না না না, কাছে আসবে না, একদম কাছে আসবে না। যাও যাও যাও, আমাকে এখানে একা থাকতে দাও।
ওরে ওরে, কে আসিস রে? রাত্রির মা? ও রাত্রির মা, ও কাণ্ড দেখ, তীর মাইরা গেছে রে। এই যে কাজ জলদি,
লাভ নেই তো, কাউকে ডেকে লাভ নেই, চলে যাও যাও।
কি হলো, কি হলো নানি, কি হয়েছে?
দেখ তোর মায়ের কি হয়েছে, কি সব কইতাছে ও।
দেখি কি হয়েছে, রাচি রাচি, কি হয়েছে তোর?
কই, কিছু হয়নি তো।
নানি কি হয়েছে? ও তো ঠিকই আছে।
কি হয়েছে আম্মা, কোনো সমস্যা?
না না, মানে সমস্যা নাই, আমার মাথাটা ধরছে। আমি সোমু, আমাদের একটু ঘরে নিয়ে চলতে।
রাত্রি নানিকে ঘরে নিয়ে যাও।
না 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 না, আর যাওয়া লাগবে না।
তুই তুই চল। কেন নানি,
এত প্রশ্ন করিস কেন? চল না চল।
আমি রাত্রি
আমি মোহনা।
মোহনা, এটা আবার কেরা?
আমাকে আপনি চিনবেন না।
এত রাইতে বাড়ির মধ্যে ঢুকলা কেন তুমি?
আপনি একদম ঠিক বলেছেন, মমতার সাথেই থাকি আমি সেই ছোট্টবেলা থেকে।
মানে কেনাই তুমি?
আমি মমতা, আমি মমনা, এই কথা একমাত্র আপনি জানেন।
কি চাও আমার কাছে?
এই কথা যেন ভুলেও কেউ না জানে।
না না, আমি এভাবে মাইয়াদের জীবন নষ্ট হইতে যেতে পারি না। কাউকে অনুরে নিয়ে যাবো বাড়ি।
ও তাই?
আই আই আই, কি করতেছ? সাদ সাদ আমারে, ওরে ওরে, কেউ মরে বাচ্চা, আমারে কেউ বাচ্চা।
হ্যাঁ, কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে দাদি? দাদি দাদি,
আমারে বাইরে ফেলাইলো।
মোনতা, তুমি এখানে? কি হচ্ছে এসব?
আমি তো জানি না, আমি মাত্র চিৎকার শুনে আসলাম, এসে দেখে এই অবস্থা।
দাদি কি হয়েছে বলেন তো, তখনও একবার এমন করলেন, কোনো সমস্যা হচ্ছে আপনার?
না না, কোনো সমস্যা নাই। তুই আজকে আমার লোকে ঘুমাতো বাবা, আমার একলা একলা ডর করতেছে।
কি যে বলো না দাদি, ভয় পাওয়ার কি আছে?
এত কথা কষ্টে করতেছি তার কর।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘুমাচ্ছি আমি এখানে।
আমি আমি যাই তাহলে।
ওকে, গুড নাইট।
গুড নাইট।
কি হয়েছে বলো তো দাদি?
আরে ওই মাইয়াদের উপর শক্ত জিনিসের আসর আছে। আমি আগেই কইছিলাম, আমার কথা কি কেউ হনে? এখন কি হইতেছে? কেমনে বাসাইব ওই মাইয়াদের কেসানে?
কি যে বলো না দাদি, এসব ভূত টুত কিছু নেই।
বেশি বুঝস তুই, তোর এসব নিয়ে না গলাইতে কইছি। শোন, এই মাইয়াদের কাছ থেকে 100 হাত দূরে থাকবি, আর সাধে তো ভুলেও কখনো ওর লগে যাবি না।
তুমি বললা আর আমি শুনলাম। তোমাদের মতন মানুষগুলোরে আসলে মানে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। একটা মানুষ প্রতিনিয়ত অসহ্য মানসিক যন্ত্রণায় ভুগছে, কি তাকে সবাই মিলে একটু সাপোর্ট করবে তা না, উল্টো এসব ভূত চুতের কাহিনী বানায় ওর লাইফটাকে আরো হেল করার চিন্তা ভাবনা।
কি যে উল্টা পাল্টা কথা কোস, তোরে পড়ার লাইগে শহরে পাঠানোই ভুল হয়েছে। তোর বাপুরে তো কইছিল আমি পুরানে শহরে পাঠানোর দরকার নাই। আমাকে কি আল্লাহর রহমতে কিছু কম আছে নাকি?
আহা দাদি, কথা ঘুরিও না তো। মৌনতার চোখে আমি যে অসহ্য যন্ত্রণা দেখি, একটু ভালোবাসা পাওয়ার যে আকুলতা দেখি, এসব এসব দেখে আমার নিজের চোখে কখন যেন পানি চলে আসছে। একটা মানুষের জীবনে এত কষ্ট থাকতে পারে?
এইটা ঠিক কইছিস। ওর বাপরে যে আদর করছে, কল্পনার বাইরে। মাইয়া ছাড়া কিছুই বোঝে নাই, মায়ের না রাখছে মাটিতে, না রাখছে পাটিতে। হে মাইয়ার কপাল এমনি পড়বো কে জানে, এমন জামাটা একটু আদর্শ হোক করলেই হয়।
আর আদর্শ হোক।
কি করলি?
না না কিছু না, আপনি যে কদিন থাকবেন সে কদিন একটু ওর দিকে খেয়াল রাখেন, খাওয়া দাওয়া ঠিক মতন করায়েন একটু, বাকিটা আমি দেখছি।
তোর কিছু দেখা লাগবো না, এখানে বেড়াই চাইছ সে পর্যন্তই থাক, এসবের মধ্যে একদম জড়াবি না। ঘুমা, তুই ঘুমা।
বুড়ি তো ভয় কুপকাত,
যা চাও তাই করতে পারবে।
তুমি কি আমার ভেতরেই থাকো?
আমি তো তুমি।
তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমার আর কেউ নেই।
আমি কিভাবে যেতে পারি তুমি ছাড়া? আমার তো কোনো অস্তিত্বই নেই।
কার সাথে কথা বলছো?
ও রেহান, আসো।
তুমি কার সাথে কথা বলছিলে এত রাতে?
না, কার সাথে কথা বলছিলাম না তো।
তাহলে এত রাতে ছাদে কি করছো?
তেমন কিছু না, আমি তো ছাদে থাকি রাতে।
ও আচ্ছা।
তুমি ঘুমাওনি?
না, ঘুম আসছে না।
আমা ঘুমাচ্ছে?
ঘুমিয়ে গেছে। মনুতা, তুমি কিছু মনে না করলে তোমার সাথে কিছু কথা বলতে পারি?
হ্যাঁ বলো।
এত বিষণ্ণতা কিসের তোমার?
কই বিষণ্ণতা, আমার তো কোনো বিষণ্ণতা নেই।
আমার কাছ থেকে লুকানোর চেষ্টা না করলে হয় না?
তুমি কি আমার ঈশ্বর যে তোমার কাছ থেকে কিচ্ছু লুকানো যাবে না?
যদি হতে চাই।
সম্ভব না। একটা ধ্বংস হয়ে যাওয়া মানুষকে ভালোবাসা যায় না রেহান। এসব থেকে আমি অনেক দূর চলে এসেছি, নতুন করে এসব নিয়ে আমি আর ভাবতে চাই না।
কিন্তু আমি চাই, একটা মানুষ দিনের পর দিন এভাবে একটু একটু করে শেষ হয়ে যাবে, এটা এটা হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাওয়ার অধিকার আছে।
তাহলে আমি হয়তো মানুষই না?
তারা মৌনটা, আমি তোমাকে ভালোবাসি। তোমার অতীত কি ছিল, কেমন ছিল আমি জানি না, জানতে চাইও না, কিন্তু আমি তোমার বর্তমান হতে চাই।
আমার অতীত এতই অন্ধকার, সেখানে ডুবে গেলে নিজেকেও আর খুঁজে পাবে না। আর তুমি পরিবারের কথা ভুলে যাচ্ছ কেন? সম্পর্কে তুমি আমার মামা হও।
পরিবার, দুনিয়া, দুনিয়ার মানুষ কিছুই বুঝতে চাই না আমি। আমি শুধু এতটুকু বুঝতে পারছি যে আমি তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি, কখন তা নিজেও জানি না, এবং এই ভালোবাসাটা এই মুহূর্তে ভীষণ প্রয়োজন তোমার।
সিম্প্যাথি দেখাচ্ছ?
তোমার কি তাই মনে হচ্ছে? যদি তাই মনে হয় তাহলে আর কোনোদিনও আমি তোমার সামনে আসবো না, না তোমার বর্তমান হতে, না ভবিষ্যৎ হতে। চলি।
মানুষের জীবন ঘন উত্থাধা। জীবন কখন কোথায় গিয়ে কি রূপ ধারণ করে তা যদি মানুষ আগে থেকে জানতে পারত তাহলে জীবন হয়তো এতটা জটিল হতো না কখনো। মনুতা কোনোদিন ভাবিনি সে আবার নতুন কোন সম্পর্কে নিজেকে জড়াতে পারবে। আজকাল তার জীবনে যে অনাকাঙ্ক্ষিত অস্তিত্বের উপস্থিতি প্রতি মুহূর্তে তার জীবনকে নাড়া দিয়ে যায়, তাকে নিয়ে একটা ঘোরের মধ্য দিয়ে সময় কেটে যাবে ভেবেছিল মনুতা। হঠাৎ ঝড়ের মতো রেহান আসে তার জীবনে। মনুতা আজকাল নিজেই নিজের উপর ভরসা রাখতে পারে না, সে কখন কি করে নিজেও জানে না। তাই তার এই অনিশ্চিত জীবনের সাথে সে রেহানকে কিছুতেই জড়াতে চায় না। কিন্তু তার অতীত, তার আগের জন্মের আকুতি মনুতাকে রেহানের কাছে চুম্বকের মতো টেনে নিয়ে গিয়েছে। রেহান বুঝতেই পারছিল মানসিকভাবে মনুতা খুব একটা সুস্থ নয়। সবার প্রথমে সে মনুতাকে মানসিকভাবে সুস্থ করার কথা ভাবছিল। ভূত পেতে সে বিশ্বাস করে না। তার ধারণা চরম একাকিত্ব আর জীবনের রূঢ় বাস্তবতা মনুতার এই অস্বাভাবিকতার কারণ। সে কিছু সাইকোলজিস্টের সাথে কথাও বলেছে, তারা সবাই সাবধান করে দিয়েছে কিছুতেই মনুতাকে জানানো যাবে না যে সে মানসিকভাবে সুস্থ নয়। খুব কৌশলের সাথে মনুতাকে সুস্থ করে তুলতে হবে, আর এই কাজে মনুতার মায়েরও অনেক সাহায্যের প্রয়োজন। তাই রেহান সবার প্রথমে তার মায়ের সাথে কথা বলবে ভাবছিল।
আপু আসবো?
আরে রেহান, আয় আয়, বস, বল কি খবর তোর? এখানে তো কোনো সমস্যা হচ্ছে না তো?
না না, সমস্যা হবে কেন, ভাবছি আজ চলে যাব।
কেন, কি হয়েছে?
না, অনেক দিন ধরেই তো আছি।
তাতে কি সমস্যা? এটা তো তোরই বাসা, আর তুই থাকলে তোর দাদিকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি, আমার জন্য তো ভালোই। আমার অফিস করে এত কিছু ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যায়, আর তাছাড়া দেখছি মৌনতা তোর সাথে বেশ ভালোই কথা টথা বলছে, এমনিতে তো ঘর থেকে বেরই হয় না।
হ্যাঁ আপু, ওর ব্যাপারে একটু কথা ছিল।
কি কথা, কি হয়েছে বলতো আমাকে?
আমার মনে হচ্ছে মৌনতার কোনো মানসিক সমস্যা আছে। সমস্যা মানে ডিসঅর্ডার আর কি, মানে ও তো প্রচুর ডিপ্রেশনে থাকে, সেই জন্য।
ওকে ডিপ্রেশনে থাকতে কে বলেছে? এই বাসায় কি ওকে কেউ কিছু বলে? ও তো নিজের মতোই চলে, ওর সমস্যাটা কোথায়?
সেটা নিয়ে তো আমার সাথে কোনো কথা হয়নি, তবে আমি অনেকটাই শিওর যে ও কোনো মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করতে হবে, না হলে সমস্যাটা বড় আকার ধারণ করতে পারে।
কি জানি বাবা,
বাপের আল্লাদি মেয়ে, তার এসব আল্লাদেরও আমি বুঝব না। যা ভালো মনে করিস কর, টাকা পয়সা লাগলে খালি আমাকে বলিস।
জি, আমি ভাবছি ওকে কাউন্সেলিং এর জন্য নিয়ে যাব, আমার একজন আছেন পরিচিত।
নিয়ে যা তাহলে।
আচ্ছা ঠিক আছে।
দ্বিতীয় পর্ব শেষ করে আমরা এখন তৃতীয় পর্ব শুনবো, অর্থাৎ গল্পের শেষ পর্বে চলে যাব। আপনি কুয়াশা শুনছেন এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি শর্মিন। আসুন তাহলে শুরু করে ফেলি আমাদের শেষ পর্ব, যেখানে আছে সব রহস্যের সমাধান।
ওনার কাছে নিয়ে গিয়েছিলে কেন?
না এমনি, তোমার সবসময় মন খারাপ থাকে, ভাবলাম কাউন্সেলিং এর জন্য মন একটু ভালো হলেও হতে পারে।
রেহাম তোমার কি ধারণা আমি পাগল?
আরে না, তুমি পাগল হতে যাবে কেন?
আমি কোনোদিন তোমাকে ভালোবাসতে চাইনি, তোমাকে কেন? আমি যে কখনো কাউকে ভালোবাসতে পারবো ভাবিনি। তবুও ভালো যখন বেশিই ফেলেছি, তবে তুমি যা চাও তাই হবে, আমি কোনো অভিযোগ করব না। তবে মনে রেখো, তুমি যা ভাবছো তা নয়, আমার কোনো মানসিক ডিসঅর্ডার নেই, আমার সব কাজের একটা কারণ থাকে।
তুমি তুমি শুধু শুধু এমন ভাবছো। আমি একটা মিনিট। হ্যালো, হ্যাঁ বল।
কি রে, কই তুই?
আমি একটু বাইরে, তুই বল।
ব্যস্ত আছিস?
না না, ঠিক ব্যস্ত না, তুই বল।
তোর কোনো খবর নাই কেন বলতো? তোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না।
কিছু ব্যাপার নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি রে, তোর সাথে দেখা করে সব বলবো, অনেক কথা আছে।
আচ্ছা ঠিক আছে, কালকে আয় তাহলে।
আচ্ছা রাখছি।
কে, পূর্ণতা?
হ্যাঁ।
আচ্ছা, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড তাই না?
হ্যাঁ, আমার জীবনের প্রথম মেয়ে বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড।
ও আচ্ছা।
কি হলো, হঠাৎ তোমার মন খারাপ হয়ে গেল কেন?
কাল খাবার টেবিলে তুমি ফোনটা রেখে গিয়েছিলে, তখন তোমার একটা টেক্সট এসেছিল, আমি চেক করতে চাইনি, তবু কি ভেবে যেন ওপেন করে ফেললাম। তোমার আর পূর্ণতার কিছু কনভারসেশন পড়েছে আমি, সেজন্য আমি অবশ্য খুব দুঃখিত।
দুঃখিত হবার কিছু নেই, তবে তুমি আমাকে কালকেই বলতে পারতে। মনতা, ও আমার জীবনে একমাত্র মেয়ে বন্ধু, আমি কোনো মেয়েদের সাথে মিশতাম না, ওর সাথে তুমি যাই দেখছো এসব দুষ্টুমি ফাজলামি ছাড়া আর কিছুই না, আমরা জাস্ট ফ্রেন্ডস।
আমি তো তোমাকে এই ব্যাপারে কিছু বলিনি, তবে আমার মনে হয় ও তোমাকে খুব পছন্দ করে।
কি বলো এসব তুমি, আমার জীবনে এমন কিছু থাকলে আমি তোমাকে বলতাম, কখনোই লুকাতাম না। আমি তোমাকে ছাড়া আর কাউকে কখনো ভালোবাসিও নি, এখনো বাসি না।
এই রিক্সা থামান তো।
কি হলো, রিক্সা থামাতে বললে কেন?
আমার ভালো লাগছে না, আমি কিছুক্ষণ একা হাঁটতে চাই।
আমি আসলে কোনো সমস্যা?
আমি একটু একা থাকতে চাই, প্লিজ তুমি বাসায় যাও, আমি চলে আসবো। অনেকদিন পর ডায়েরি লিখতে বসলাম, এই প্রথম এতদিন আমি আমার ডায়েরি থেকে দূরে থাকলাম। আসলে যে দূরে ছিলাম এমন নয়, দূরে রেখেছিল কেউ একজন। রেহানকে আমি হয়তো ভালোবেসেছিলাম, হয়তো প্রয়োজনের চেয়েও বেশি, জানি না কেন ওর উপর খুব ভরসা করতে ইচ্ছে করছিল। মনে হয়েছিল টুকরো টুকরো হয়ে যাওয়া একটা মানুষকে আর কি ভাঙবে সে, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম এই পৃথিবী আমার জন্য নয়, আমি এই পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছিলাম। অনেক কিছু দেখলাম, অনেককে অনেক কিছু দিলাম, পাওয়ার কোটাটা অসম্পূর্ণই থেকে গেল। রেহান আমাকে হয়তো ভালোবাসে কিংবা হয়তো না, আমি তাও জানি না, তবে এইটুকু জানি ওর জীবনের অনেকখানি জায়গা জুড়ে রয়েছে অন্য কেউ। চাইলে হয়তো আমি আবার বাঁচার চেষ্টা করতে পারি, কিন্তু আমি যে ভীষণ ক্লান্ত, পৃথিবীতে থাকার খুব একটা কারণও আমার নেই।
আমি চলে যাচ্ছি এখান থেকে অনেক দূরে। মোহনা, আমি এই জন্য তোমার ইচ্ছে পূরণ করতে পারলাম না, আমাকে মাফ করে দিও। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যত অভিযোগ সব আমার নিজের বিরুদ্ধে। নিজের সব অভিযোগ নিয়ে আমি চলে যাচ্ছি। ভালো থাকুক সবাই, আমিও হয়তো ভালোই থাকব, আর যদি না থাকি হয়তো আবার ফিরে আসব।
সব শেষ, একবারও কিছু বললি না মা, একবারও সুযোগ দিলি না বাপ যাওয়ার।
আগে আমি আগে কইছিলাম মায়ের লগে এমন করিস না, এখন কি হইল, কি হইল, এখন মরে গেল রে, মরে গেল।
মনুতা কোনো কারণে বুঝে গিয়েছিল রেহানের বেস্ট ফ্রেন্ড পূর্ণতার সাথে রেহানের সম্পর্কটা শুধু বন্ধুত্বের নয়, তার চেয়েও আরো অনেক বেশি। তাহলে রেহান কেন মনুতার সাথে এমন করল, এই প্রশ্নের উত্তর সে খুঁজে পায়নি। এই জন্মেও অতৃপ্ত বাসনা নিয়ে চলে যায় মনুতা, কিন্তু একেবারে চলে যায় না সে। মোহনার মতে মনুদাব ফিরে আসে তার অতৃপ্ত বাসনা নিয়ে। মোহনার মনুতার আত্মা তো আর আলাদা নয়, তবে যতবার আত্মা অতৃপ্ত বাসনা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে সে ততই শক্তিশালী, ততটাই অপ্রতিরোধ্য হবে। মৌনতার ক্ষেত্রেও তাই হয়েছে, সে চলে যাওয়ার পর থেকেই ওই ঘরে আর কেউ যেতে পারে না। ঘরের মধ্যে প্রায় জিনিসপত্র পড়ার শব্দ শোনা যায়, মাঝে মাঝে কান্নার শব্দ শোনা যায়। মৌনতা এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না রেহান। মৌনতা তাকে একবার সুযোগ পর্যন্ত দেয়নি, কেন এমন করলো কিছুতেই সে বুঝতে পারছে না সে। কিন্তু তার বারবারই মনে হচ্ছে সে চাইলেই মৌনতাকে আরেকটু সময় দিতে পারত। এসব ভেবে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না রেহান।
কিরে, আর কত না খাইয়া থাকবে, যা হওয়ার তা তো হই এই শেষ, কিছু খাই আনে মা।
আমি নিজের হাতে ওকে মেরে ফেললাম নানি, সব দোষ আমার। আসলে ওর বাবার উপর বেশি অভিমান ছিল আমার, রাগ জেদ অভিমানে আমি ভুলে গিয়েছিলাম। ওর বাবার অপরাধের শাস্তি আমি ওকে দিয়ে ফেলেছি।
এখন আর এসব কথা খাইয়া লাভ নাই, নে কিছু খাইয়া নে।
আমার ভালো লাগছে না, আপনি খেয়ে নেন, আমি একটু ঘর থেকে ঘুরে আসি। ও একটা ডায়েরি লিখত, ডায়েরিটা আমি একবার পড়ে দেখতে চাই। না দরকার নেই, আপনি খেয়ে নেন।
আচ্ছা ঠিক আছে।
কে কে ওখানে, কে ওখানে, কথা বলছ না কেন, কে?
মা,
রাত্রি
কেন এসেছ এই ঘরে? এই ঘরে এসো না, আমাকে একা থাকতে দাও।
তুই তুই তো
না, আমি যাইনি, এত সহজে তো আমি যাবো না।
কেন এমন করলি মা?
কেন, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি।
আমাকে তুই মাফ করে দিস মা।
না, আমি কাউকে মাফ করব না, সবাই তোমরা সবাই শাস্তি পাবে, কারো কোনো মাফ নেই। যাও যাও এখান থেকে, চলে যাও।
নানি, নানি কোথায় আপনি? নানি এদিকে আসুন, এদিকে আসেন।
কি হয়েছে, কি হইল?
রাত্রি
এলে যাই করলাম, আমি যাই করল আগে। কি দেখছ? চল এখান থেকে চল, আমি কালে অনুভবিত করি বলাই তৈরি দেওয়া বাড়ির এসবই হয়।
আর কত এভাবে থাকবি? যা হওয়ারটা তো হয়েইছে, তুই চাইলে কি সব বদলাতে পারবি?
কি বলছিস এসব পূর্ণতা? ও চলে গেছে একটা মাসও হয়নি, আর তুই আমাকে সব ভুলে যেতে বলছিস? যা কিছু হয়েছে তার জন্য কোনো না কোনো ভাবে আমি দায়ী।
তুই কেন দায়ী হবি? সমস্যাটা ওর, ওই মেয়ে পাগল ছিল, তার পরিবারেও অনেক সমস্যা, এসব কারণে রাগ জিত করে নিজেই মরে গেছে। এখানে তোর কি করার ছিল?
পূর্ণতা, এসব কি বলছিস তুই? দেখ, আমি ওকে ভালোবাসি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তার মানে এই না যে তুই যা ইচ্ছা তাই বলবি।
আচ্ছা সরি, আমি আসলে এভাবে বলতে চাইনি, আসলে তোকে এভাবে আর নিতে পারছি না।
আমার ভালো লাগছে না, আমি একটু মৌনতাদের বাসায় যাব।
ওখানে কেন আবার যাবি?
মৌনতা কেন এমন করলো আমার জানতেই হবে, ওখানে না গেলে আমি কিছুতেই জানতে পারবো না।
এসব জেনে এখন কি হবে বলতো? আমার মনে হয় ওখানে যাওয়ার কোনো দরকার নেই তোর।
প্লিজ আমাকে যেতে বারণ করিস না, আমাকে যেতে দে।
আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে করিস কর, কিন্তু নিজের খেয়াল রাখিস, তোর কিছু হলে কিন্তু
আমি আসি আজ।
আরে রেহান, আয় আয় একবার এদিকে আসিস না।
না আসলে এমনিতেই আসা হয় না।
মৌনতা চলে যাওয়ার পর তো সবকিছু ফাঁকা হয়ে গেছে।
আমি একবার ওর ঘরে যেতে পারি?
ওর ঘরে কেন?
না মানে আমার কিছু জিনিস ওর ঘরে ছিল।
ও আচ্ছা, ওর ঘরটা তো তালা দিয়ে রেখেছি, ওর ড্রয়ারটাতে চাবি আছে, নিয়ে যা।
আচ্ছা ঠিক আছে।
আর শোন, বেশি দেরি করিস না।
আচ্ছা।
বলেছিলাম না ভালো একটু আমি বেশি বাসি,
মানে
বুঝবে, সব বুঝবে।
এসব কি বলছো তুমি?
আমি আসবো রেহান, আমি আবার ফিরে আসবো, তুমি আর কারো হতে পারবে না রেহান, আর কারো না।
মৌনতা, মৌনতা কোথায় তুমি? মৌনতা,
রেহান কার সাথে কথা বলছিস তুই?
না কারোর সাথে না।
পেয়েছিস তোর জিনিসগুলো?
না পাই, আরেকদিন খুঁজে দেখবো।
আচ্ছা ঠিক আছে চল এখন।
মৌনতার উপস্থিতি তার মা, বড় মা, রেহান সবাই জানে, কিন্তু কেউ কাউকে কিছুই বলে না। আর এর মাঝে অনেকগুলো দিন চলে যায়। রেহান তার আশেপাশে সবসময় একটা উষ্ণ বাতাস অনুভব করে, তার কেবলই মনে হয় মৌনতা যেন সবসময় তার আশেপাশেই থাকে। মৌনতার ধারণা শেষ পর্যন্ত ঠিক হয়, রেহান পূর্ণতাকে শুধুমাত্র বন্ধু ভাবলেও পূর্ণতা তাকে শুধুমাত্র বন্ধু ভাবতে পারে না। রেহান মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল, আর ঠিক এই সময় নিজের অনুভূতির কথা রেহানকে জানায় সে। রেহান শুরুর দিকে ব্যাপারটাতে অবোধ করলেও পরে পূর্ণতাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু রেহান ভুলেই গিয়েছিল যে মৌনতার অতৃপ্ত আত্মা, যাকে সবসময় সে তার আশেপাশে অনুভব করে, সে বলেছিল রেহানকে সে আর কারও হতে দেবে না।
আমার বন্ধুগুলাও না জ্বালায় খায়, তুমি কিছু মনে করো না আবার। কি হলো পূর্ণতা, কথা বলছো না যে? পূর্ণতা তুমি কাঁদছো কেন?
তুমি তুমি এমন করতে পারলে রেহান?
মৌনতা,
আমি ভেবেছিলাম তোমাকে আর কারো হতে দেব না, জোর করে তোমাকে আমি ধরে রাখব, আমি চাইলেই তা করতে পারতাম, পূর্ণতাকে আমি মেরে ফেলতে পারতাম, সেদিন তোমার মোবাইলে ওর টেক্সটগুলো দেখেছিলাম, সেদিন আমি সব বুঝে ফেলেছিলাম। তোমার জন্য আমি পৃথিবী ছেড়ে দিলাম রেহা, আর আর তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে, তুমি কিভাবে সবকিছু ভুলে যেতে পারো? আমি চলে যাচ্ছি রে, জোর করে তোমার ভালোবাসা আমি চাই না। তুমি আমার দুই জন্মের তৃষ্ণা, আবার যদি কোনো জন্মে আসি তখন তুমি আমার হয়ে থেকো প্লিজ। ভালো থেকো
মনতা। মনতা
রেহান, কি হয়েছে? তুমি মেঝেতে বসে আছো কেন?
না না না, কিছু হয়নি।
কার সাথে কথা বলছিলে?
কারোর সাথে না পূর্ণতা। মৌনতা পাগল ছিল না, পাগল তো আমি। ওর ভালোবাসা আমি বুঝতে পারিনি, আজও পারিনি। তোমাকে আজকে একটা কথা বলতে চাই, তুমি কিছু মনে করো না প্লিজ। মৌনতাকে আমি কোনোদিন ভুলতে পারবো না, ও সারা জীবন আমার মনের গভীরে খুব করে থেকে যাবে, খুব করে।
ভালোবাসা সবকিছুকেই হার মানায়, জন্ম মৃত্যু শুভ অশুভ সবকিছুর ঊর্ধ্বেই ভালোবাসা। একমাত্র ভালোবাসাই মানুষকে বারবার জন্ম দিতে পারে, মানুষকে করে তুলতে পারে জাতিস্বর। এইমাত্র শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প, যার নাম ছিল পুনর্জন্ম। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন গালিব খন্দকার। আর জানিয়ে দিব তাদের নামগুলো যারা আজকের গল্পে অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। মৌনতা ও রাত্রির চরিত্রে অভিনয় করেছেন জ্যাসিয়া, রেহানের চরিত্রে ছিলেন রেহান নিজেই। পূর্ণতার চরিত্রে শেহনীলা, মোহনার চরিত্রে ছিলেন সাকি, মায়ের চরিত্রে নিতুল এবং নানির চরিত্রেও সাকিব কণ্ঠস্বর ছিল। এই ছিল আজকে কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। সবাইকে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে কুয়াশা এক্সপ্রাইস ও কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
কুয়াশা
exclusively on FusionBD.com.